الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
عليكم ورحمة الله. أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور.
یعنی ارتھات
وہ لوگ ہیں کہ اگر ہم ان کو دنیا میں
طاقت مانوش
تو وہ نمازوں کو قائم کریں گے
যাদের আমরা পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করলে তারা নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে আর ভালো কাজের আদেশ দেবে ও মন্দ কাজ থেকে বারণ করবে আর সব কাজের চূড়ান্ত পরিণাম আল্লাহরই হাতে।
ইস আয়াত মে
এই
আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা মুমিনদের
এই
বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন
যে তাকত মিলনে কি সুরত
সত্যিকার মুমিন তারা
কমজোরি আর বেচানি
কে বাদ ক্ষমতা লাভ
আমন মিলনে সুরত মে
দুর্বলতা এবং উৎকণ্ঠার পর
বেহতর হালাত হোনে
নিরাপত্তা পেলে
আজাদি
সে পরিবেশ লাভের পর
ইবাদত
স্বাধীনভাবে ভাবে নিজেদের ইবাদত এবং ধর্ম পালনের পরিবেশ লাভ হলে নিজেদের কামনা বাসনা এবং স্বার্থ চরিতার্থ করার মানব সেবী হয়ে থাকে
খোদাভীতির
সাথে
দরিদ্র
এবং মিসকিনদের জন্য নিজেদের সম্পদ থেকে ব্যয় করে থাকে ধর্ম প্রচারের জন্য ত্যাগ স্বীকার করে
ইশাআত দীন আর কুরবানিয়া করনে ওয়ালে হোতে হ্যায় আল্লাহ তাআলা কে দীন
ধর্মের
ইশাআত কে লিয়ে
প্রচারের লক্ষ্যে
আপনার মাল মে সে খরচ করকে
নিজেদের ধন সম্পদ থেকে
পাক মাল বানাতে
ব্যয় করে সম্পদ কে পবিত্র করে
নেক বাতোঁ কি তরফ খুদ ভি তওজো দেতে হ্যায়
সৎ কাজের প্রতি নিজেরাও
দূসরোঁ কো ভি
মনোযোগ দে আর অন্যদেরও
اور اللہ تعالی
شاد کاج کرار
بندوں کے حق ادا کرنے کی طرف
نیک کرم کرار اور اللہ تار بندہ در
پراپو
অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করেন
اور دوسروں
کو যারা মন্দ কাজ থেকে বিরত থাকে আর অন্যদেরকে মন্দ কাজ থেকে
کیونکہ یہ سب کام
ترا বিরত রাখে
اللہ تعالی کا خوف
رکھتے ہیں اور یہ سب کاج جہت ترا
اللہ تعالی کے حکم پر عمل
کرنے کی توفیق دے دے لالن کرے اللہ تعالی کے নির্দেশ মানার
اس لیے
প্রেরণায় এবং চেতনায় করে থাকে তাই
আল্লাহ তাআলা
তাদের কর্মের সর্বোত্তম ফলাফল প্রকাশ করেন কেননা সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলাই করবেন অতএব
খোদা তাআলা কি
যে কাজ খোদার নির্দেশনায় তার আদেশে
তার
ভয় হৃদয়ে লালন করে করা হয় নিশ্চিত রূপে এর পরিণাম শুভই হবে। সুতরাং আমাদের
প্রত্যেকেই
যদি এই নীতিগত কথাটি অনুধাবন করে তাহলে ক্রমাগত ভাবে আল্লাহ
তাআলার
অর্জনকারী হতে থাকবে। আপনারা এখানে অর্থাৎ জার্মানির মেহেদিয়াবাদে মসজিদ নির্মাণ করেছেন, একইভাবে সম্প্রতি ফুলদা এবং
মসজিদে
ও মসজিদের উদ্বোধন হয়েছে।
জামাত জার্মানি
আল্লাহ তাআলার কৃপায় জার্মানি জামাত
আল্লাহ তাআলা কি ফজল
শত মসজিদ নির্মাণ
বানানে কি তো
পরিকল্পনার অধীনে বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণের তৌফিক লাভ করছে।
আবাবে জামাত
নিশ্চিত রূপে
মসজিদ কি
তামিল মসজিদ নির্মাণের জন্য
ইসলিয়ে মালিক কুরবানি কর রহে হ্যায়
জামাতের সদস্যরা
কে আল্লাহ তাআলা কে হুকুম পর আমল করতে হুয়ে
এই কারণে আর্থিক ত্যাগ স্বীকার করছেন যে আল্লাহ তাআলার নির্দেশাবলীর অনুবর্তিতায় আমাদেরকে আমাদের ইবাদতের মান উন্নত করতে হবে। পাকিস্তান থেকে হিজরতের পর আমাদের আর্থিক অবস্থা উন্নত হয়েছে। এটি আমাদের মধ্যে প্রত্যেকের মনোযোগ খোদা তালার পথে খরচ করা ও তার গৃহ নির্মাণ করার প্রতি আকর্ষণ করা উচিত, যেন আমরা সেখানে সমবেত হয়ে নামাজ প্রতিষ্ঠা করতে পারি বা জামাত বা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে পারি, নামাজে এমন অবস্থা সৃষ্টি করতে পারি যার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি ঘনিষ্ঠ মনোযোগ নিবদ্ধ হবে আর স্বাধীনভাবে আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্ব পালন করতে পারব। পাকিস্তানে আমাদের ধর্মীয় স্বাধীনতা নেই, সেখানে দেশীয় আইন আমাদেরকে মসজিদ নির্মাণের অনুমতি দেয় না, আমাদেরকে স্বাধীনভাবে ইবাদত করার অনুমতি দেয় না। যাতে করে আমরা আল্লাহর অধিকার প্রদান করতে পারি, তার ইবাদত করতে পারি, কিন্তু এখানে আল্লাহ তাআলার অধিকার প্রদানের জন্য আমরা মসজিদ নির্মাণ করছি। প্রত্যেকেরই এই বিষয়টি স্মরণ রাখা উচিত যে আমাদের প্রতি আল্লাহ তাআলা আর্থিক দিক থেকেও কৃপা করেছেন, আমরা তার বান্দাদের অধিকার প্রদানে সচেষ্ট থাকব এবং সচেষ্ট আছি। আমরা নিজেদের আধ্যাত্মিক ও নৈতিক অবস্থার উন্নয়ন সাধনের জন্যই হযরত মসীহ ইসলামের আখলাকি হালতুন কো হাতে বয়াত করেছি।
তো হামারি
সুতরাং আমাদের সব মসজিদ
হামে ইস বাত কি তরফ
তো বিষয়ের
তোজো দিলানে ওয়ালি হ্যায় ওর হোনি চাহিয়ে
আমাদের দৃষ্টি আকর্ষণ
বস ইয়ে সোচ হ্যায়
তাই হওয়া উচিত
অর ইস পর ভরপুর আমল কি কোশিশ।
সুতরাং এখানে বসবাসকারী প্রত্যেক আহমদীর নিজেদের মন মস্তিষ্কে এই চিন্তাধারা জাগ্রত রাখা উচিত আর কর্মের মাধ্যমেও তা প্রমাণ করা উচিত, নতুবা মসজিদ নির্মাণ করা অর্থহীন। অতএব প্রত্যেক আহমদের স্মরণ রাখা উচিত তাদের উদ্দেশ্য কেবল মসজিদ নির্মাণের মাধ্যমেই পূর্ণ হবে না, তখন পূর্ণ হবে বা অর্জিত হবে যখন তারা একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করবে
এবং
নামাজ
প্রতিষ্ঠিত করবে
বা জামাত বা জামাতভাবে নামাজের জন্য মসজিদে আসবে, নামাজে নিজেদের মনোযোগ আল্লাহ তাআলার প্রতি নিবদ্ধ মনোযোগ নষ্ট হলে তাৎক্ষণিকভাবে পুনরায় নামাজের প্রতি মনোযোগ এবং আল্লাহ তাআলার প্রতি নিবদ্ধ করবে, কথার বাস্তবতাকে অনুধাবন করবে, নামাজে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, সাক্ষাৎ লাভ হয়। গুণাবলী তুলে ধরতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তারা ইয়াকিমুনাস সালাত করে আর তারা নামাজকে দাঁড় করায়।
মুত্তাকিসে যেসা হয় সকতা
ও নামাজ তার দ্বারা যতটা সম্ভব
यानी कभी নামাজকে দাঁড় করায়,
অর্থাৎ কখনো নামাজ পতিত হলে অর্থাৎ নামাজের মান নেমে গেলে পুনরায় সেটিকে দাঁড় করায়। তিনি বলেন মুত্তাকি
সমস্যাগুলি
দেখা দিয়ে তার পথে প্রতিবন্ধক হয়ে যায়, হৃদয়ের ধারণা
আল্লাহ তাআলার
প্ররোচনা আল্লাহ তাআলার দিক থেকে মনোযোগ সরিয়ে নেয়, হৃদয়ের সব সন্দেহ এবং ধারণা যে আল্লাহ তাআলার দিক থেকে মনোযোগ সরিয়ে দেয়, এটি নামাজ পতিত হওয়া, এটি নামাজের মান নেমে যাওয়া। আর পুনরায় এটিকে দাঁড় করানোর অর্থ হলো আল্লাহ তাআলার প্রতি পুনরায় মনোযোগ নিবদ্ধ করা।
লেকিন আগার দিল মে তাকওয়া
হ্যায়, হৃদয়ে যদি তাকওয়া থাকে
তো ফরমায়া
তাহলে
এক মুত্তাকি, এক হাকিকি মুমিন,
একজন মুত্তাকি, একজন প্রকৃত মুমিন,
উসকো শাগশ
মনের
নামাজ কো
দদুল্লমান হতা হয়, নামাজ কে কায়েম করে বা নামাজ
নামাজ তো গিরতি
প্রতিষ্ঠিত করে দাঁড় করায়, অর্থাৎ নামাজ
তো যে পতিত
হয়, নামাজ অর্থাৎ নামাজের মান নেমে যায়, নামাজ পতিত হয়,
ইতিকাদা করতে
হয়, নামাজের মান নেমে যায়। কখনো কখনো মনোযোগ নষ্ট হয়, কিন্তু তাকওয়ার দাবি হলো চেষ্টা করে পুনরায় নামাজকে দাঁড় করানো, পুনরায় নিজের মনোযোগ নামাজের দিকে এবং খোদা তালার প্রতি ফিরিয়ে আনা, এটি হলো নামাজকে দাঁড় করানো।
তকল্লুফ আর কোশিশে বারবার উসে খড়া করতে,
তিনি বলেন তারা
আর আগার মুস্তাকিল মিজাজি সে
চেষ্টা করে বারবার
নামাজ পর ইনসান
নামাজকে দাঁড় করে, আর মানুষ যদি অবিচলতার সাথে নামাজের উপর প্রতিষ্ঠিত থাকে
যে মানে আপনি নামাজ
আর এই চেষ্টায় যদি রত থাকে যে আমাকে আমার নামাজের উন্নত মান
তো ফের
অর্জন করতেই হবে, তাহলে এমন একটি সময় আসে
যে আল্লাহ
তাআলা
আপনি কালামের
বাণীর মাধ্যমে হেদায়েত প্রদান করেন। অতঃপর তিনি হেদায়েত কি সে বিষয়টি ব্যাখ্যা করেছেন, তিনি বলেন এমন অবস্থা যখন নামাজ দাঁড় করানো একে প্রতিষ্ঠিত করার প্রশ্ন থাকে না, এমনটি হয় না যে নামাজ অধঃপতিত হলো বা নামাজের মান নেমে গেল, নামাজ থেকে মনোযোগ খাবার খাওয়া যেভাবে আবশ্যক তেমনি ভাবে আধ্যাত্মিক উন্নতির অংশ হলো জীবন টিকে রাখার জন্য খাবার খেতে হবে, বরং এমন খাবার খেলে স্বাদ লাভ হয়। পিপাসা যদি লাগে এবং পানি না থাকার কারণে তীব্র পিপাসায় যদি মানুষ কাতর হয়ে যায়, আর এমন অবস্থায় যদি হঠাৎ করে সুশীতল পানি পাওয়া যায়, তাহলে এতে সে ঠিক তেমনই স্বাদ লাভ করে যেমনটি একজন প্রকৃত হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি নামাজের মাধ্যমে স্বাদ পেয়ে থাকে, বা
ক্ষুধার্ত
অবস্থায় কেউ যদি উন্নত মানের সুস্বাদু খাবার পায় তাহলে তাকে সে আনন্দিত হয়।
উদাহরণ
নামাজ এক ধরনের নেশা হয়ে যায়, যেটি ছাড়া সে যার পর নাই বেকল হয়ে যায়। বিশেষ আনন্দ প্রশান্তি অনুভব করে। তিনি বলেন প্রকৃত নামাজ আদায়কারী নামাজে যে স্বাদ
নামাজকে
খুবই সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পড়া উচিত। তিনি বলেন সকল উন্নতির মূল সোপান হলো নামাজ, তাই বলা হয়েছে নামাজ মোমেনের মেরাজ, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা সম্ভব। সুতরাং আমাদের মসজিদ আমাদের মসজিদ যদি নির্মিত হয় তাহলে তা যেন এমন নামাজ আদায়ের জন্য নির্মিত হয়। আমরা মসজিদ নির্মাণের প্রতি মনোযোগী হলে তা যেন এই মেরাজ অর্জন করার উদ্দেশ্য হয়। আমাদের এই মেরাজই হওয়া উচিত, এটি সে মাধ্যম যা আমাদেরকে আল্লাহ তাআলা পর্যন্ত নিয়ে যায় এবং খোদা তাআলার সাথে বাক্যালাপের সুযোগ লাভ হয়।
মায়ুস নি হোনা চাহিয়ে কি মুকাম কিস তরহ
মর্যাদা কিভাবে লাভ হবে,
মুসলসল কোশিশ
এটি ভেবে নিরাশ হওয়া উচিত নয়।
ইয়ে মুকাম আল্লাহ তাআলা
অবিরাম চেষ্টা সংগ্রামের ফলে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেন।
আপনি লিখতে
অনেকেই প্রশ্ন করে বা এখনো আমার কাছে লিখে যে নামাজে মনোযোগ নিবদ্ধ থাকে না,
তো এই ইসকা ইলাজ হে।
অতএব
কি কোশিশ করকে বার বার তোজো কায়েম রাখে,
এর চিকিৎসা হলো চেষ্টা করে বার বার মনোযোগ ধরে রাখা।
কিছু দোস্ত নেই
একবার হযরত মাসিহ আসলামের এক বৈঠকে ওজনে বন্ধুই প্রশ্ন করেন
কি নামাজ মে লাজত
সম্প্রতি আমার মনের অবস্থা এমন হয়েছে যে নামাজের স্বাদ এবং বিগলন সৃষ্টি হচ্ছে না, আর এর জন্য আমি খুবই মন কষ্টের মাঝে আছি, কারণ আমি একবার নামাজের স্বাদ পেয়েছি অযথাই অনর্থক বিভিন্ন সন্দেহ সংশয় দেখা দেয়। যদি আমি সেগুলোকে বারবার দূর করি কিন্তু তবু এই রচনা কিছু
ছাড়ছে না,
এখন আমি কি করব।
ইনসান এসে উসাবস কো মগলুব নেই,
তিনি বলেন যে এটিও আল্লাহ তাআলার অনুগ্রহ কৃপা যে মানুষ এসব প্ররোচনায় পরাজিত হয় না, অর্থাৎ আপনি উপলব্ধি করতে পেরেছেন যে এগুলো মাথা চাড়া দিচ্ছে কিন্তু আপনি সেগুলোকে প্রাধান্য বিস্তার করতে দেননি। তিনি বলেন মানুষ যদি এসব ধারণা এবং শয়তানের প্ররোচনাকে নিজের উপর প্রাধান্য বিস্তার করতে না দেয় তাহলে এটি একটি পুণ্যের অবস্থা। আল্লাহ তাআলা এমন
এসা রহিম করিম
কৃপালু ও দয়ালু যে তিনি এর জন্য পুনরুদ্ধার করেন। তিনি আসলাম বলেন নফসে আম্মারা বা অবাধ্য প্রবৃত্তির বশে জীবন যাপন করে তো বুঝেই না যে পাপ কি জিনিস, নিজের অজান্তে সে একের পর এক পাপ করতে থাকে। মানুষ পাপ করে কিন্তু পাপ করে সর্বদা ভয় পায় এবং অনুশোচনা করে। নিবদ্ধ হওয়ার পর সেটিকে তিরস্কার করে আল্লাহ তাআলা এর জন্য তাকে পুণ্য দান করেন। যে ব্যক্তি অনুতপ্ত হয় ও তওবা করে থাকে এমন ব্যক্তি দাস নয়। তিনি বলেন দুশ্চিন্তার কোনো কারণ নেই, যদি মন্দ চিন্তা ভাবনা এবং ধারণা মাথায় জাগ্রত হয় তা দূর করার চেষ্টা করো তাহলে তুমি পুণ্য লাভ করবে, আল্লাহ তাআলার জন্য পুণ্য দিয়ে থাকেন। এমন ব্যক্তি প্রবৃত্তি দাস নয়, আর এমন অবস্থায় থাকা কিছুটা আবশ্যক বটে, এর ফলে মনোবল হারানো উচিত নয়, কারণ এতে বড় বড় পুণ্য নিহিত রয়েছে, এমনকি আল্লাহ তাআলা স্বয়ং দূর হয়ে যায়। তাই মানুষের ক্লান্ত হওয়া উচিত
নয়,
বেশি বেশি পাঠ করো, অর্থাৎ ভয়ঙ্কর বিষয় তরাপরায়ণ, ইসলাম ধর্মে মানুষকে সাহসী হতে হয়, তরাপরায়ণতা প্রদর্শন করে সে বীর নয় বরং কাপুরুষ। তাড়াহুড়া করা যাবে না, তরাপরায়ণতা প্রদর্শন করা যাবে না, আর সর্বদা আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরে রাখতে হবে, তার সামনে বিনয়বানতা থাকতে হবে। অবশেষে একদিন শয়তান পরাস্ত হয়ে পলায়ন করবে, কিন্তু যদি তরাপরায়ণতা প্রদর্শন করা হয় আর নামাজ প্রতিষ্ঠা করার, নামাজ কায়েম রাখার যদি পরিপূর্ণ চেষ্টা করা না হয় তাহলে মানুষ শয়তানের মানুষ
যদি কেবল
বস্তু জগতে
স্বার্থ
সিদ্ধির জন্যই দোয়া করে থাকে তাহলে এমন দোয়া গ্রহণ করে না। যাচনা করারও কিছু পদ্ধতি এবং নীতি রয়েছে এবং সেগুলো অনুসরণ করতে হবে। এটি কিভাবে হতে পারে যে আল্লাহ তাআলা একদিকে বলবেন যে উদনি আসাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব,
আর তুমি তো
বান্দা আর অপরদিকে বান্দা ডাকতেই থাকবে
আর
আল্লাহ তাআলা শুনবেনই না। হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন
যে
নামাজে দোয়া এবং দরুদ অন্তর্ভুক্ত রয়েছে আর এগুলো হলো আরবি ভাষায়। নামাজে নিজের ভাষায় দোয়া করা তোমাদের জন্য হারাম নয়, অবৈধ
নয়।
সিদ্ধান্ত অনুসারে নামাজ হলো তা যাতে বিগলিত চিত্তে কান্নাকাটি এবং পূর্ণ আন্তরিকতা থাকে। বিগলন সৃষ্টি করো, হৃদয়কে নরম করো, হৃদয়ে খোদা ভীতি সৃষ্টি করো যে আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হচ্ছি এবং তার কাছে যাচনা করছি। এমন মানুষের গুনাহ বা পাপ দূরীভূত হয় যার মাঝে কাকতি মনিত করার অভ্যাস থাকে। যেমন তিনি বলেন যে ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, বা পুণ্য মন্দকে দূর করে। এখানে হাসানাত এর অর্থ হলো নামাজ। আর
হুজুর আর তজরুব
বিনয় অভিগলন নিজ ভাষায় দোয়া করার মাধ্যমেই
তজরুব পয়দা হতে ইনসান কা দিল পিগলতা হ্যায়
লাভ হয়। অর্থাৎ কাকুতি মিনতিও মানুষের হৃদয়ের বিগলন তখন
আপনি জবান মে ইনসান মাঙ্গে তো তো ভি
পতা হয় যখন মানুষ নিজ ভাষায় যাচনা করে, অর্থাৎ সে কি যাচনা করছে কি চাচ্ছে তা যখন উপলব্ধি করে।
মায়াকে আপনি জবান মে দোয়া কিয়া করো,
সুতরাং নিজ ভাষায় দোয়া করো। এরপর তিনি বলেন
যে আল্লাহ তাআলা
যে দোয়া শিখিয়েছেন
উনমে সে
সকল দোয়ার সমষ্টি। সূরা ফাতিহায় আল্লাহ তাআলা আমাদের একটি দোয়া শিখিয়েছেন, তাহলে সিরাতাল মুস্তাকিম এর অর্থ বড় ব্যাপক। আর এটি স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন কৃষক যদি চাষাবাদ করা শিখে, হাল চালানো শিখে, বীজ বপন করতে শিখে, আর এটি জানা থাকে যে কখন সার দিতে হবে, কখন পানি দিতে হবে, আর কখন কীটনাশক স্প্রে করতে হবে, এবং দোয়া করো যে হে আল্লাহ আমি তোমার পাপী বান্দা আর অধপতিত অবস্থায় আছি, তুমি আমাকে দেখাও ছোট বড় সকল প্রয়োজনের জন্য নির্দিষ্ট চিত্তে খোদা তালার কাছে যাচনা করো, কারণ তিনি প্রকৃত দাতা, তিনি দিয়ে থাকেন। সেই অত্যন্ত পূর্ণবান যে অনেক বেশি দোয়া করে, কারণ যদি কোনো কৃপণের দ্বারে অর্থাৎ কোনো হার গিফটে লোকের দ্বারে যদি কোনো ভিক্ষুক যার কোন তুলনা নেই তার কাছে কেন পাবে না। যাচনাকারী নামাজের দ্বিতীয় নামই হলো দোয়া, যেভাবে বলেছেন ওদনি আস্তাজিবলাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব।
ফির ফরমায়া
ওরাই বলেন
ওয়াইদা
সালাকা ইবাদি আননি ফাইনি করিব উজিবু
উজিবু দাওয়াত আদ-দাঈ
ইদা দাআন,
আমার
বান্দা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তুমি বলে দাও আমি খুব নিকটে আছি, প্রার্থনাকারীর দোয়া আমি গ্রহণ করি যখন সে প্রার্থনা করে। তিনি বলেন কিছু লোক তাঁর অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র সত্তা সম্পর্কে সন্দেহ পোষণ করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমার সত্তার প্রমাণ হলো আমরা তো অনেক ডাকি, যদি তোমরা এটি বলো যে আমরা ডাকি কিন্তু তিনি উত্তর দেন না, তুমি এক স্থানে দাঁড়িয়ে এমন এক ব্যক্তিকে আহ্বান করছো বা ডাকছো যিনি অনেক দূরে রয়েছেন, তুমি যে ব্যক্তিকে দূর থেকে ডাকছো তিনি তোমার কথা শুনে উত্তর দেবেন, দূর থেকে উত্তর দেওয়ার কারণে বধিরতার কারণে শুনতে পাবে না, কারণ তোমার কানে সমস্যা আছে তাই দূর থেকে উত্তর শুনতে পাবে না। তোমাদের মধ্যবর্তী পর্দা বাধা দূরত্ব যতটা দূর হবে সে অনুপাতে অবশ্যই তোমরা আওয়াজ শুনতে পাবে। চেষ্টা করে তোমরা যত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে থাকবে ততই তার আওয়াজ শুনতে পাবে। তিনি বলেন পৃথিবীর সৃষ্টির পর থেকে একথা প্রমাণিত যে তিনি তার বিশেষ বান্দাদের সাথে বাক্যালাপ করেন, এমনটি না হলে তার সত্তাতে আছে এ বিশ্বাসেই সাক্ষাৎ নয়তো কথা উপকথন, হয় দেখলাম নয়তো কথা বললাম। সুতরাং বর্তমানে কথোপকথনই সাক্ষাতের স্থলাভিষিক্ত। খোদা এবং যাচনাকারীর মাঝে যতদিন কোন হিজাব বা পর্দা বিরাজ করবে ততদিন আমরা শুনতে পাবো না, মধ্যবর্তী পর্দা দূরীভূত হলে তার আওয়াজ শোনা যাবে। অতএব মধ্যবর্তী এই পর্দা দূর করা আবশ্যক, এটিও আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। যে ব্যক্তি আমার কাছে নিষ্ঠার সাথে আসবে আমার সত্তার নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করে আমার পানে অগ্রসর হবে আমিও তার দিকে অগ্রসর হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাই বলেছেন যে আল্লাহ তাআলা বলেন বান্দা আমার দিকে এক পা অগ্রসর হলে আমি তার দিকে দু পা অগ্রসর হই, বান্দা হেঁটে আসলে আমি দৌড়ে আসি বা ছুটে আসি। কাজেই সমস্যা যদি থেকে থাকে তবে তা রয়েছে আমাদের মাঝে, সুতরাং আমাদের উচিত খোদার পানে অগ্রসর হওয়া, তার পথের তার পথ সন্ধান করা, তার সাথে সাক্ষাতের জন্য তারই সাহায্য প্রয়োজন। আমরা যারা হযরত মসীহ মওউদ হাতে বায়াত করার দাবি করি আমাদের জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়ার জন্য পূর্ণ চেষ্টা করা। হযরত মসীহ ইসলামের কেবল একটি কথা উপর আমল করা যে মসজিদ নির্মাণ করো যাতে ইসলাম সুপরিচিত হয় এটি যথেষ্ট নয়, বরং এর জন্য ব্যবহারিক চেষ্টা প্রচেষ্টারও প্রয়োজন রয়েছে, সেই সাথে আল্লাহ তাআলার সাহায্যেরও প্রয়োজন। চেষ্টা সাধনার পাশাপাশি যদি আল্লাহ তাআলার সাহায্য লাভ হয় তবেই সফলতা লাভ হবে। তবে এটি বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন স্মরণ রেখো বায়াতের সময় তওবার অঙ্গীকারের ফলে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার শর্তকে যুক্ত করা হয় তাহলে উন্নতি লাভ হবে। অর্থাৎ বয়াত করলে বরকত লাভ হয়। এর সাথে যদি এই শর্ত থাকে যে আমি ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবো তাহলে উন্নতি হতে থাকবে, কিন্তু এই প্রাধান্য দেওয়া এই প্রাধান্য দেওয়ার বিষয়টি তোমাদের আয়ত্তাধীন নয় বরং অসি সাহায্যের প্রয়োজন এর জন্য। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে চেষ্টা সাধনা করে অবশেষে তারা হেদায়েত লাভ করে। তিনি বলেন একটি বীজ যেভাবে পরিচর্যা এবং পানি সিঞ্চনের অভাবে বরকত শূন্য থেকে যায়, অর্থাৎ কৃষক একটি বীজ বপন করে কিংবা মানুষ একটি বীজ লাগায়, সেটিকে যদি পূর্ণ শ্রম দিয়ে লালন না করা হয়, তাতে পানি সিঞ্চন না করা হয়, তাহলে তা ফলন শূন্য থেকে যায়, তাতে সেই কল্যাণ সৃষ্টি হবে না, তা অঙ্কুরিতই হবে না। অঙ্কুরিত হলেও তা খুবই দুর্বল থাকবে, বরং নিজেই বিলুপ্ত হয়ে যাবে। একইভাবে তোমরাও যদি এই অঙ্গীকারকে অর্থাৎ ধর্মকে জগতের উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকারকে প্রতিনিয়ত প্রতিদিন স্মরণ না করো এবং প্রার্থনা না করো যে হে খোদা আমাদের সাহায্য করো, তাহলে খোদার কৃপা বাড়ি বর্ষিত হবে না। তিনি বলেন খোদার সাহায্য ছাড়া পরিবর্তন হওয়া অসম্ভব। একে হতেই পারে না যে মানুষের মাঝে খোদার সাহায্য ছাড়া পরিবর্তন আসবে, তাই তার সাহায্য প্রার্থনার জন্য তার কৃপা যাচনার জন্য অবশ্যই দোয়া করতে হবে। তিনি বলেন চোর দুষ্কৃতকারী ব্যভিচারী প্রভৃতি পাপে জড়িত লোকেরা সবসময় একরকম থাকে না, বরং কখনো কখনো তারাও অবশ্যই অনুতপ্ত হয়। সকল পাপের অবস্থায় কি এ থেকে প্রমাণিত হয় যে মানুষের মাঝে পুণ্যের ধারণা অবশ্যই রয়েছে, সুতরাং এই ধারণার জন্য খোদার সাহায্য তার একান্ত প্রয়োজন। এই কারণেই পাঁচ বেলার নামাজে সূরা ফাতিহা পাঠের আদেশ দেওয়া হয়েছে, যাতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ ইবাদত তোমারই করি এবং সাহায্য তোমারই কাছে চাই। এতে দুটি বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, আর তা হলো প্রতিটি পূর্ণ কাজে শক্তি সামর্থ্য চেষ্টা প্রচেষ্টা ও শ্রম সাধনার সাথে কাজ করা আবশ্যক। অর্থাৎ প্রত্যেক পূর্ণ কাজের জন্য আল্লাহ তাআলা মানুষকে যে শক্তি বৃদ্ধি দিয়েছেন, যে চেষ্টা সাধনা করা সম্ভব তা অবশ্যই করা উচিত। এটি হলো নাবুদুর প্রতি ইঙ্গিত, অর্থাৎ ইবাদত করার প্রতি। যে ব্যক্তি কেবলমাত্র দোয়া করে আর চেষ্টা সংগ্রাম করে না সে কল্যাণ মণ্ডিত হয় না। শুধুমাত্র দোয়ায় কাজ হয় না, শুধু চেষ্টা করতে চেষ্টা প্রচেষ্টারও প্রয়োজন, এছাড়া সে সফল হতে পারে না। যেমন কৃষক যদি বীজ বপন করে চেষ্টা না করে তাহলে সে কিভাবে ফসলের আশা রাখতে পারে? আর এটি খোদা তালার রীতি, খোদার সুন্নত। সে যদি বীজ বপন করে শুধু দোয়ার উপরেই নির্ভর করে তাহলে আর পারে না দে, তাতে নেড়ানি না দে, তার পরিচর্যা না করে, তাহলে মানুষ বঞ্চিত থাকবে। উদাহরণস্বরূপ দুজন কৃষকের মাঝে একজন খুব পরিশ্রম করে হাল চাষ করে, নিড়ানি দেয়, পরিশ্রম করে, সে অবশ্যই সফল হবে। দ্বিতীয় কৃষক পরিশ্রম করে না বা স্বল্প পরিশ্রম করে, তার ফলন সর্বদা নিম্নমানের হবে, যা থেকে সে হয়তো সরকারের করও আদায় করতে পারবে না, অর্থাৎ তা নিতান্ত স্বল্প হবে এবং সে সবসময় দরিদ্রই থেকে যাবে। ধর্মীয় কাজও
মুনাফিক,
ধর্মের অনুসারীদের মাঝেই মুনাফিক, তাদের মাঝেই অপদার্থ, তাদের মাঝে পূর্ণ কর্মশীল, এদের মাঝেই ওলিউল্লাহ কুতুব ও গাউস সৃষ্টি হয়ে থাকে। এরা সবাই একই রকম মানুষ, কিন্তু তাদেরই মাঝে মুনাফিক ও জর্মনে অকর্মণ্যরাও রয়েছে যারা কোনো কাজ করে না, কিন্তু তাদেরই মাঝে পূর্ণবান মানুষও রয়েছে যারা ওলিউল্লাহর মর্যাদা উপনীত হয়, কুতুব হয়, গাউস হয়ে যায় আর খোদা তালার নৈকট্যের মর্যাদা লাভ করে। অপরদিকে কতক এমনও আছে যারা 40 বছর পর্যন্ত নামাজ আদায় করে কিন্তু এখনো প্রাথমিক অবস্থায় বিদ্যমান, কোনো উন্নতি নেই আর কোনো প্রকার পরিবর্তন পরিলক্ষিত হয় না। দৃষ্টি রোজা রাখার পরও কোনো উপকার হয় না, রমজানের পর পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায়। অনেকেই বলে যে আমরা বড় মুত্তাকি, দীর্ঘদিন যাবৎ নামাজ পড়ছি কিন্তু তারা সাহায্য লাভ হচ্ছে না, মুত্তাকি হওয়ার দাবি করে আর অনেক নামাজ আদায় করারও দাবি রয়েছে, কিন্তু একই সাথে বলে যে আল্লাহ তাআলার সাহায্য আমাদের লাভ হচ্ছে না। এর কারণ হলো তারা প্রথাগত এবং অনুকরণের ইবাদত করে, শুধু বাহ্যিক ইবাদত করে, অন্যদের প্রতি তাদের দৃষ্টিই যায় না, পাপের প্রতি সজাগ দৃষ্টি রাখে না, অর্থাৎ এটা দেখে না যে আমার মাঝে কোন কোন পাপ রয়েছে। প্রকৃত তওবার কোনো আগ্রহই নেই। পাপের প্রতি যদি দৃষ্টি থাকে, অর্থাৎ মানুষ যদি সন্ধান করে যে কোন কোন পাপ রয়েছে, তাহলে প্রকৃত তওবা লাভ হবে এবং সে তওবা করবে। অতএব এরা প্রথম ধাপেই থেকে যায়। এ ধরনের মানুষ পশুর চেয়ে কম নয়, অর্থাৎ এটি পশু সুলভ অবস্থা। মানুষ এবং পশুর মাঝে কোনো পার্থক্য নেই। এমন নামাজ খোদার পক্ষ থেকে ধ্বংস ডেকে আনে তা গৃহীত হয় না, বরং তাদের মুখের উপর ছুড়ে মারা হয়। নামাজ সেটি যা নিজের সাথে উন্নতি নিয়ে আসে। যেভাবে এক রোগী ডাক্তারের চিকিৎসাধীন থাকা অবস্থায় 10 দিন একটি ঔষধ সেবন করার পর যদি সেটি দ্বারা দিন দিন তার ক্ষতি হয়, অর্থাৎ এতদিন পরও যদি কোনো উপকার না হয়, তাহলে রোগীর মনে সন্দেহ জাগে যে নিশ্চয়ই এই ব্যবস্থাপত্র আমার রোগ অনুযায়ী নয়, আর তা পরিবর্তন করা উচিত। সুতরাং প্রথাগত ইবাদত করা ঠিক নয়, এটি পরিবর্তন করতে হবে আর ভাবতে হবে যে কারণ কি। আল্লাহ তাআলার এই দাবি সত্ত্বেও যে আমি দোয়া গ্রহণ করে থাকি, তাহলে আমার দোয়া গৃহীত হচ্ছে না। সুতরাং ইবাদত সেটি যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। পুনরায় নামাজের তাৎপর্য করে ধরতে গিয়ে তিনি বলেন, নামাজ সত্যিকার অর্থে নামাজের এক একটি শব্দ যা বলা হয় এর উদ্দেশ্য দোয়াই হয়ে থাকে। নামাজে যদি মন না বসে, তবে স্বাস্থ্যের জন্য প্রস্তুত হয়ে যাওয়া দোয়া করে না, ধ্বংসের দিকে অগ্রসর হওয়া ছাড়া আর কি বা করে। শাসক বারবার ঘোষণা দেন, দুঃখীদের দুঃখ দূর করি। সরকার বা শাসক ঘোষণা দেয়, আমি দুঃখীদের মুশকিল ওয়ালোন কষ্ট দূর করি, সমস্যা কবলিতদের সমস্যা সমাধান করি, আমি অনেক দয়া দাক্ষিণ্য করি, নিরুপায়দের সাহায্য করি। ডায়াবেটিস যে কিনা সমস্যা কবলিত, তার পাশ দিয়ে যায় এবং তার ঘোষণার প্রতি ভ্রুক্ষেপই করে না, অর্থাৎ আহ্বান করছে, অথচ এক বিপদগ্রস্ত ব্যক্তি তার পাশ দিয়ে চলে যায় আর কোনো পরোয়াই করে না, আর নিজের সমস্যার কথা বলে তার কাছে যদি সাহায্যও না চায়, এমন ব্যক্তি ধ্বংস না হলে আর কি হবে। একই অবস্থা খোদা তাআলার, তিনি মানুষকে সবসময় আরাম দেওয়ার জন্য প্রস্তুত। শর্ত হলো তার কাছে মানুষের যাচনা করা উচিত, আবেদন নিবেদন করা উচিত। নিজেদের মাঝে এই অবস্থা সৃষ্টি করবো, অর্থাৎ আমাদের নামাজ এবং আমাদের কর্ম খোদাতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি হয়, তখন খোদাতালাও আমাদের ভয় ভীতিকে ইবাদতের প্রতি মনোযোগ এবং তার বান্দাদের অধিকার আদায়ের জন্য চেষ্টা প্রচেষ্টা তার অনুগ্রহ লাভ করার জন্য আবশ্যক। আপনারা আত্মবিশ্লেষণ করতে পারেন যে নামাজ প্রতিষ্ঠার জন্য আমরা কতটুকু চেষ্টা করছি, আল্লাহ তাআলার সাথে প্রত্যেকের কতটুকু সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, বাইরের জন্য কতটুকু চেষ্টা করছি, পার্থিব কাজকর্ম আমাদের নামাজের ক্ষেত্রে কতটা প্রতিবন্ধক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা আমাদের সামনে রাখা উচিত, কুফর এবং ইমানের মাঝে পার্থক্য করে তা হচ্ছে নামাজ পরিত্যাগ করা। কুফর এবং ইমানের মাঝে কোন বিষয়টি পার্থক্য সৃষ্টি করবে, নামাজ ছেড়ে দেয় সেই পার্থক্য সূচক বিষয়। সুতরাং এই উক্তি পড়ে আমাদের উঠা উচিত যে মোমেন তারাই যারা নামাজে নিয়মিত, নতুবা তার এবং একজন কাফেরের মাঝে কোনো পার্থক্য নেই। নামাজ বা জামাত পড়ে বলেছেন এবং নামাজের শর্ত পূরণ করে নামাজ পড়লে 25 গুণ এবং কোন কোন স্থানে 27 গুণ পুণ্য লাভের কথা বর্ণিত হয়েছে। তা সত্ত্বেও কোনো বৈধ কারণ ছাড়া আমরা যদি এদিকে মনোযোগ না দেই তাহলে আমাদের কত বড় দুর্ভাগ্য। সুতরাং আমরা যদি মসজিদ নির্মাণ করে থাকি তাহলে মসজিদের অধিকার অন্যদের পূর্ণ কর্ম করার উপদেশ প্রদান করা প্রয়োজন। এখানকার পরিবেশের মন্দ দিকসমূহ থেকে নিজেরা দূরে থাকা এবং অন্যদের দূরে রাখা প্রয়োজন। নতুবা আমাদের বয়াতের অঙ্গীকার শুধুমাত্র মৌখিক অঙ্গীকার বলে পরিগণিত হবে। হযরত মসীহ মাউদ এই কথা সর্বদা আমাদের সামনে রাখতে হবে। তোমরা এমন হয়ে যাও তোমাদের ইচ্ছা তোমাদের ইচ্ছা হয়ে যায়, তার সন্তুষ্টির মাঝে যেন তোমাদের সন্তুষ্টি নিহিত থাকে, আর নিজের বলতে কিছুই যেন না থাকে, সর্বসাধারণতা আর হয়ে যায়। পরিশুদ্ধতা বা আত্মশুদ্ধির অর্থই হলো খোদা তালার প্রতি ব্যবহারিক ও বিশ্বাসগত বিরোধ মন থেকে মুছে ফেলা। খোদা তালা কাউকে সাহায্য করেন না যতক্ষণ না তিনি স্বয়ং দেখতে পান যে তার ইচ্ছা আমার ইচ্ছা আর তার সন্তুষ্টি আমার সন্তুষ্টির জন্য নিবেদিত। তিনি বলেন, আমি জামাতের সংখ্যাধিককে কখনো আনন্দিত হই না। যখন তিনি এই কথা বলছিলেন তখন আহমদীদের সংখ্যা 400,000 বলে বর্ণনা করা হতো। জামাতের সদস্য সংখ্যা তখন 400,000 বা ততোধিক। তথাপি জামাতের অর্থ কেবল এটি নয় যে কেবল হাতে হাত রেখে বয়াত করে নিলাম, বরং একটি জামাত তখনই প্রকৃত অর্থে জামাত বলে গণ্য হওয়ার যোগ্য হতে পারে যদি জামাতের সদস্যরা বয়াতের বাস্তবতার উপর প্রতিষ্ঠিত হয়। সত্যিকার অর্থে তাদের মাঝে যদি এক পবিত্র পরিবর্তন সৃষ্টি হয় এবং তাদের জীবন পাপাচারের কলুষ থেকে একেবারে পবিত্র হয়ে যায়, প্রকৃতির কামনা বাসনা ও শয়তানের খাবার থেকে বেরিয়ে খোদা তালার সন্তুষ্টির মাঝে বিলীন হয়ে যায়, আল্লাহর প্রাপ্য বান্দাদের প্রাপ্য উদার চিত্তে এবং পরিপূর্ণরূপে আদায় করে, ধর্মের স্বার্থে এবং ধর্মের প্রচার প্রসারের জন্য তাদের মাঝে যদি এক সংকল্প এবং আকাঙ্ক্ষার সমূহকে বিলীন করে দিয়ে খোদা তালার হয়ে যায়। আল্লাহ তালা বলেন যে আমি যাকে হেদায়ত দান করে সে ব্যতীত তোমরা সবাই বিপদগামী, আমি যাকে যদি দান করে সে ব্যতীত তোমরা সবাই অন্ধ, আমি যাকে আধ্যাত্মিক জীবনে সুধা পান করায় সে ব্যতীত তোমরা সবাই মৃত। খোদা তালার সত্তারই বা সত্তারিয়তের বৈশিষ্ট্য মানুষকে ঠেকে রাখে। নতুবা মানুষের অভ্যন্তরীণ অবস্থা ও প্রচ্ছন্ন বিষয়াদি যদি জগতের সম্মুখে আনা হয় তাহলে সমূহ সম্ভাবনা রয়েছে যে কেউ কেউ অন্যদের কাছে ঘেঁষাই পছন্দ করবে না। এটি আল্লাহ তালার সত্তারই বৈশিষ্ট্য, সত্তার বৈশিষ্ট্য যা আমাদের দোস্ত ঢেকে রেখেছে। দুর্বলতা বা ত্রুটি যদি প্রকাশিত হয়ে যায় এবং পরস্পরের কাছে উন্মুক্ত হয়ে যায় তাহলে হয়তো কেউ কেউ অন্যদের কাছেও ঘেঁষবে না। তিনি বলেন, আল্লাহ তালা বড়ই সত্তার, মানুষের দোষ ত্রুটি সম্পর্কে সবাইকে অবহিত করেন না, তাই মানুষের উচিত সর্বদা পূর্ণ কর্ম করার চেষ্টা করা আর সর্বদা দোয়ারত থাকা। নিশ্চিতভাবে জেনে রেখেও যে আমাদের জামাতের সদস্য আর অন্যদের মাঝে যদি কোনো পার্থক্য সূচক বৈশিষ্ট্য না থাকে তাহলে আল্লাহ তালা কারো আত্মীয় নন। আমরা আহমদী হলাম, বয়াত করলাম, কিন্তু আমাদেরও অন্যদের মাঝে যদি পার্থক্য না থাকে তাহলে আল্লাহ তালা কারো আত্মীয় নন। কেন তিনি এদেরকে সম্মান দেবেন আর সব দিক থেকে নিরাপত্তা বিধান করবেন? অর্থাৎ পার্থক্য যদি না থাকে তাহলে আল্লাহ তাআলার সাথে কারো আত্মীয়তা নেই যে তিনি অবশ্যই আমাদের সম্মান দান করবেন বা আমাদের সম্মান করতে বাধ্য, তাদের লাঞ্ছিত করবেন এবং শাস্তি নিপতিত করবেন। তিনি বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
মুত্তাকি ওই হ্যায়
অর্থাৎ সেই ব্যক্তি মুত্তাকি যে আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে এমন সব বিষয় পরিত্যাগ করে যা আল্লাহ তাআলার ইচ্ছার পরিপন্থী।
নফস আর খায়েশাত নফসানি কো আর দুনিয়া ও মাফিয়া
প্রবৃত্তি ও প্রবৃত্তির কামনা বাসনাকে এবং পার্থিব জগৎ এর মাঝে যা কিছু আছে সেগুলোকে আল্লাহ তাআলার সামনে তুচ্ছ জ্ঞান করুন। প্রতিদ্বন্দ্বিতার সময় ইমানের পরিপক্কতা জানা যায়। কেউ কেমন আছে যারা এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে দেয়, এসব কথা অন্তরে স্থান দেয় না, যতই নসিহত করো তাদের উপর কোনো প্রভাবই পড়ে না। স্মরণ রেখো, আল্লাহ তাআলা বড়ই অমুখাপেক্ষী, যতক্ষণ অধিকার এবং আকুতি মিনতি ও বিগলনের সাথে বারবার দোয়া করানো হয় তিনি কোনো পরোয়া করেন না। লক্ষ্য করো, কারো স্ত্রী বা সন্তান অসুস্থ হলে অথবা কেউ প্রচন্ড কষ্ট পেলে এগুলোর কারণে সে কতটা বিচলিত হয়ে যায়। দোয়াতেও যতক্ষণ সত্যিকার ব্যাকুলতা উৎকণ্ঠা প্রকাশ না পাবে ততক্ষণ তা সম্পূর্ণ নিষ্ফল অনিরর্থক কাজ। দোয়া গৃহীত হওয়ার জন্য বিগলন হলো শর্ত, যেমনটি বলা হয়েছে, আম্মাই ইউজিবুল মুদাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, অর্থাৎ কে নিরুপায় ব্যক্তির দোয়া গ্রহণ করে যখন সে খোদার কাছে দোয়া করে এবং তার কষ্ট দূর করে। এরপর তিনি বলেন নিজের সংশোধন, নিজের সংশোধন যখন করো তখন নিজ পরিবার পরিজনকে সংশোধনের গণ্ডিভুক্ত করো, সন্তানদের সংশোধন করা তোমার কর্তব্য। তিনি বলেন খোদা তালার সাহায্য তারাই লাভ করে যারা পূর্ণ কর্মে সর্বদা সম্মুখ অগ্রসর হতে থাকে, এক জায়গায় স্থির এবং স্থবির হয়ে যায় না, এদেরই পরিণাম শুভ হয়ে থাকে। আমরা কতিপয় ব্যক্তিকে দেখেছি তাদের মাঝে পূর্ণের খুব আগ্রহ উদ্দীপনা গভীর বিগলন পরিলক্ষিত হয়, কিন্তু কিছুদূর অগ্রসর হয়ে তারা একেবারে থেমে যায়, স্থির স্থবির হয়ে যায়, এদের পরিণাম শুভ হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দোয়া শিখিয়েছেন যে আসলাহলি ফি দুরিয়াতি, অর্থাৎ আমার স্ত্রী সন্তানদেরও সংশোধন করো, অবস্থার পবিত্র পরিবর্তন এবং দোয়ার পাশাপাশি সন্তান সন্ততি ও স্ত্রীর জন্য দোয়া করা প্রয়োজন। কেননা সন্তান ও স্ত্রীর কারণে মানুষ অধিকাংশ ফিতনায় পতিত
হয়।
লক্ষ্য করো হযরত আদম ও স্ত্রীর কারণে প্রথম পরীক্ষায় পড়েছিলেন, হযরত মুসার বিপরীতে বালামের ঈমান যে ধ্বংস করা হয়েছে তার কারণে। তাওরাত থেকে এটি জানা যায় যে বালামের স্ত্রীকে সেই বাদশাহ কিছু অলঙ্কারাদি দেখিয়ে উপলব্ধি করেছিল, আর এরপর বালামের স্ত্রী তাকে হযরত মুসার প্রতি বদদোয়া করতে প্ররোচিত করেছিল। এক কথায় এ কারণে অধিকাংশ মানুষের উপর বিপদ আপদ ও কাঠিন্য এসে থাকে, তাই তাদের অর্থাৎ স্ত্রী সন্তানের সংশোধনের প্রতিও দৃষ্টি দেওয়া উচিত এবং তাদের জন্য দোয়া করতে থাকা উচিত। আমরা নিজেদের অবস্থায় পবিত্র পরিবর্তন সৃষ্টি করে নিজেদের নামাজকে প্রতিষ্ঠিত করে উচ্চমানে নিয়ে যেতে পারবো, নিজেদের সম্পদকে পবিত্র করতে পারবো, নিজেদের চরিত্রকে চরিত্র উন্নত মানে অধিষ্ঠিত করতে পারবো, পূর্ণ কর্ম সম্পাদনকারী ও বিস্তারকারী হতে পারবো, মন্দকে প্রতিহতকারী এবং মন্দ কর্ম থেকে নিজ প্রজন্ম এবং পরিবেশকেও রক্ষা করতে পারবো। এটি আল্লাহ তালার কাছে আমার প্রত্যাশা। মসজিদ নির্মাণের পাশাপাশি ইসলামের সঠিক বাণী এদেশের নাগরিকদের কাছে পৌঁছাতে পারবো, তাদেরকে এক অদ্বিতীয় খোদার ইবাদতকারী বান্দায় রূপান্তরকারী হতে পারবো। এটি আমার দোয়া থাকবে আল্লাহ তাআলার কাছে, আর এটি তখনই সম্ভব হতে পারে যখন আমরা নিজেদের মাঝে ব্যাপক পরিবর্তন সাধন করবো। আল্লাহ তাআলা এর তৌফিক দান করুন। এখন এই মসজিদের কিছু
সেখানকার
স্থানীয় জামাত ছোট, আহমদের সংখ্যা স্বল্প। এই জায়গাটি কৃষি ভূমি ছিল যা 1989 সনে ক্রয় করা হয়েছে। ব্যবহারের অনুমতি লাভ হয়েছে। এরপর হল রুমটি ছিল সেটিকে মসজিদ বানানোর বা মসজিদ রূপ দেওয়ার অনুমতি লাভ হয়েছে। ওয়াকারে আমলের মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। এটি দুইতলা ভবন, আর এতে একটি মুরব্বি কোয়ার্টারও আছে, অর্থাৎ পূর্বেই যা পূর্ব নির্মিত ছিল সেটির কথা বলা হচ্ছে। এরপর 2010 সনে স্থানীয় ইউনিয়ন পরিষদ এখানকার চাষাবাদের জমির একটি অংশকে আবাসিক এলাকা হিসেবে ঘোষণা করে, আর এভাবে এখানে 12টি প্লট নির্মাণ করা হয় এবং মসজিদ নির্মাণের অনুমতি লাভ
হয়।
12 প্লটের মধ্যে 2টিকে জামাত নিজের জন্য রেখেছে, বাকিগুলো মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। এতে যে অর্থ অর্জিত হয় বা এতগুলো কাউন্সিলের জায়গা ফেরত নিয়েছিল তা থেকে যে অর্থ অর্জিত হয় প্রায় বরং তার চেয়ে বেশি অর্থ হবে যা দিয়ে এই জমি ক্রয় করা হয়েছিল। যাই হোক, 6-7 বছর পূর্বে বরং 8 বছর পূর্বে আমি এর ভিত্তি স্থাপন করেছিলাম। তো এখন এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। এই মসজিদটি দ্বিতল বিশিষ্ট, ঢাকা অংশ প্রায় 385 বর্গমিটার, 210 জন নামাজের সংকলন হবে। মসজিদের উপর অংশ পুরুষদের জন্য এবং নিচের হল মহিলাদের জন্য নির্ধারণ করা হয়েছে। অজু এবং গোসলখানার সুব্যবস্থা রয়েছে। প্রায় 560,000 ইউরোতে নির্মাণ কাজ সম্পন্ন হয়, যার মাঝে 2,00,000 ইউরোর কিছু বেশি স্থানীয় আহমদিরা চাঁদা হিসেবে প্রদান করেছে, আর বাকি অর্থ 100 মসজিদ প্রকল্পে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই সব আর্থিক কুরবানিকারীদের ধন ও জনসম্পদে বরকত দান করুন, আর এই মসজিদ নির্মাণের পর তারা যেন পূর্বের চেয়ে অধিক আর ইবাদতের দায়িত্ব পালন করতে পারে। আমিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ